আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد واله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فيقول الله سبحانه وتعالى بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العلي العظيم شمانی تدین دارد مسلمان بھائی او بونیرا اللہ سبحانہ وتعالی بشش انگروہ تار بشش کریپا ایبان دعای امرا پتہر متو اسکیو اما در ای پوشنتر پوربیر انشتھنے امرا সমবেত হতে পেরেছি, জমায়েত হতে পেরেছি, এই জন্য রব্বুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি। প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, যেহেতু আমাদের হাতে সময় খুব সংকীর্ণ, এই জন্য আমরা ভূমিকাকে আর লম্বা না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরের দিকে আমরা চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন এসেছে আজকে, একজন প্রশ্ন করেছেন, রমাদান মাসে যদি কেউ দিনের বেলায় ভুল করে কিছু খেয়ে ফেললেন অথবা পানি পান করে ফেললেন, তার স্মরণ নেই, তাহলে এই অবস্থায় তার রমাদানের রোজার কি হুকুম হবে? দেখুন, এটির হলো তিনটি অবস্থা আছে। একটি হলো কোনো কিছু ইচ্ছে করে খাওয়া, আর একটা হলো কি ভুলবশত খাওয়া, আর একটা হলো নিসিয়ানবশত খাওয়া। ইচ্ছে করে খেলাম, এর দৃষ্টান্ত হলো আমি রোজা আছি, আমার জানা আছে, আমি জেনেছি আজকে রমাদান শুরু হয়ে গিয়েছে, আমি নিজে রোজাও আছি, এটি জানা সত্ত্বেও আমি কোনো কিছু পান করলাম অথবা কোনো কিছু খেয়ে ফেললাম বা রোজা ভঙ্গের মতো কোনো কিছু এমন কিছু করে বসলাম যার দ্বারা রমাদানের রোজা নষ্ট হয়ে যায় অথবা অন্য রোজাও নষ্ট হয়ে যায়। এই অবস্থায় আমার জন্য শুধু কাজাই করতে হবে না, রমাদানের পরে ধারাবাহিক 60টি রোজা কাফফারাও আদায় করতে হবে। এটি হলো একটি বিধান। আর একটি বিধান হলো কি ভুলবশতেও খেয়ে ফেলেছে, ওনার স্মরণ আছে কিন্তু ইচ্ছে করে খাননি। যেমন কেউ অজু করতে গিয়ে তিনি জানেন যে রোজা আছেন, রোজা অবস্থায় তিনি গরগল করতে গিয়ে তার মুখের ভিতর একটু পানি ঢুকে গেছে, পেটের ভিতর পানি ঢুকে গেছে, এটা অসতর্কতা অবস্থার কারণে হয়েছে। তাহলে এই অবস্থায় তার সেদিনের রোজা পরবর্তীতে একটি রোজার বদলে একটি রোজা কাজা করতে হবে। তবে রোজার সম্মানার্থে তিনি সেদিন আর কিছু খেতে পারবেন না। আরেকটি অবস্থা হল যে একেবারে স্মৃতির পাতা থেকে সম্পূর্ণ উধাও হয়ে গেছে যে আমি আজকের দিনে রোজা আছি, রমাদান যে শুরুই হয়েছে এই কথাটি একদম মাথায় নেই, এটাকে বলা হয় হল নিসিয়ান। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এটা এই পর্যায়ে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ফালাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম সম্পূর্ণ ভুলে গিয়েছিল, চার মানসপট থেকে স্মৃতির পাতার থেকে ব্যাপারটি সমস্ত সম্পূর্ণরূপে উধাও হয়ে গিয়েছিল যে আমি আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে রেখেছি, আমি আল্লাহ তার হৃদয়ের মাঝে কোনো ইন্টেনশন পাইনি। তো অনুরূপভাবে রোজার প্রথম দিক দিয়ে এরকম হয়, মানুষ ভুলে যায় যে আজকে রোজা শুরু হয়েছে, রোজা রেখেছে। এই অবস্থায় যদি খান, এমনকি পেট পুরেও খেলেন অথবা পেট পুরে পানি পান করলেন, তাহলে রমাদানের রোজার কোনো ক্ষতি হবে না, এর দ্বারা কাদাও আসবে না, কাফফারাও আসবে না। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম, এটি হলো একটা বিরাট জামাতে সাহাবি এই হাদিস বর্ণনা করেছেন, অধিকাংশ হাদিস বিশারদরা তাদের কিতাবে এই হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, মান নাসিয়া ওয়া হুয়া সাঈমুন ফা আকালা আও শারিবা ফালিয়ুতিম্মা সাওমাহু, যেই ব্যক্তি সম্পূর্ণরূপে ভুলে গিয়েছেন যে তিনি আজকে রোজা আছেন, এই অবস্থায় ফা আকালা তিনি খেয়েছেন, আও শারিবা অথবা পান করেছেন, ফালিয়ুতিম্মা সাওমাহু তিনি বাকি দিন তার রোজাকে পূর্ণ করবেন। ফা ইন্নামা আতআমাহুল্লাহ ওয়া সাকাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পান করিয়েছেন, আল্লাহ পাক তাকে খাওয়াইয়েছেন। এক সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক সাহাবি তার দ্বারা এ ধরনের ঘটনা ঘটে গিয়েছে, তিনি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এসে রিপোর্ট করেছেন, হুজুর বলেছেন তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তোমাকে পান করিয়েছেন, আল্লাহ তোমাকে খাওয়াইয়েছেন। ইমাম মুসলিম আলাইহি রহমা আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, হুজুর বলেন, মান আফতারা ফি ইয়াউমি রমাদান নাসিয়ান ফালা কাদা আলাইহি ওয়ালা কাফফারাতা, যেই ব্যক্তি রমাদান মাসে রোজা শুরু হয়েছে, রোজা আছে কথা ভুলে গিয়ে যদি কোনো কিছু তিনি খানা পিনা গ্রহণ করেন, তার জন্য কোনো কাদাও নাই, কোনো কাফফারাও নাই। আরেকটি হল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, ইবনে মাজা এবং তবরানি হাকেম এই রাওয়ায়েতটি বর্ণনা করেছেন সহিহ সনদে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের উপর আল্লাহ রহম করেছেন ভুল এবং নিসিয়ান, এ দুটি জিনিস, ভুল বলা হয় মিস্টেক হয়ে গিয়েছে, তিনি জানেন কথাটি, তিনি জানেন হুকুমটি কিন্তু মিস্টেক হয়ে গিয়েছে, যেমন ওযু করতে গিয়ে অসতর্কতায় পানি পান করে ফেলেছেন, এটাকে বলা হয় হলো নিসিয়ান। কেউ রমাদান মাসে তরকারি চাখতে গিয়ে, লবণ চাখতে গিয়ে দেখা যায় যে তিনি ভুল করে খেয়ে ফেলেছেন, এগুলো ভুল। আর নিসিয়ান মানে একদম মনে নাই, আল্লাহ পাক এই উম্মতের উপর থেকে এই নিসিয়ান এবং খাতা অর্থাৎ হলো ভুলকে আল্লাহ পাক কলম উঠিয়ে রাখার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ এর কোনো পাপ লেখা হয় না। সুবহানাল্লাহ। আরেকটি প্রশ্ন এসেছে, এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের জানা দরকার, যেহেতু এইবার রমাদানে এই প্রশ্নটির সম্মুখীন অধিকাংশ মুসলমান হবে, যে রোজা রেখে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে পারব কিনা, বা অন্য কোনো ইঞ্জেকশন নেওয়া যাবে কিনা। দেখুন, বর্তমান যুগের সবচাইতে চাঞ্চল্যকর প্রশ্ন হল এটি, এবং জরুরি প্রশ্ন হল এটি। একটি জিনিস মনে রাখবেন, একটি মেথড, একটি সূত্র মনে রাখবেন, রোজা কিসের দ্বারা ভঙ্গ হয়? রোজা ভঙ্গ হয় হল এমন কোন জিনিস বডির ভিতরে আমি ঢুকালাম বাহির থেকে, যেটি আমার দিমাগ পর্যন্ত অথবা স্টমাক পর্যন্ত পৌঁছবে। তাহলে যেই জিনিস আমার ব্রেন পর্যন্ত দিমাগে যাবে অথবা স্টমাকে যাবে, সেই জিনিসের দ্বারাই কেবলমাত্র বাহির থেকে শরীরের ভিতরে ঢুকলে রমাদানের রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং কিছু ইঞ্জেকশন এমন আছে যেগুলো নাকি গ্লুকোজ ইঞ্জেকশন, স্যালাইনের মাধ্যমে তাকে খাদ্যের, রোগীকে খাওয়ানো যাচ্ছে না, এই জন্য স্যালাইন দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হয়েছে, এটা হলো খাদ্যের ইঞ্জেকশন। সুতরাং এর দ্বারা এই ধরনের স্যালাইনের রমাদানের রোজা নষ্ট হবে। এছাড়া মেডিসিন হিসাবে যত ভ্যাকসিন আছে, যত ইঞ্জেকশন আছে, কোনো ইঞ্জেকশন কোনো ভ্যাকসিন নিলেই রমাদানের রোজার সামান্যতম ক্ষতি হবে না, রোজা নষ্ট হবে না। সুতরাং রোজা থেকে আপনি মেডিসিন যে কাজগুলো করে এই ধরনের ইনজেকশন আপনি নিতে পারবেন। সুতরাং কারো যদি রমাদান মাসে ভ্যাকসিনের যদি ডেট পড়ে থাকে, আপনি নিঃসন্দেহে দিনের বেলায় আপনি রোজা রেখে ভ্যাকসিন নিতে পারবেন, এর দ্বারা আপনার রমাদানের রোজার কোনো ক্ষতি হবে না। সাথে সাথে আরেকটি শাখা প্রশ্ন করেছেন, সেটি হল বিভিন্ন কোম্পানির যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আছে, যেমন ফাইজারের আছে, অ্যাস্ট্রাজেনেকার আছে, এরপরে জনসনের আসছে, তো এই ভ্যাকসিনগুলোকে নেওয়া শরীয়তের দিক দিয়ে বৈধ কিনা? দেখুন, তমাম দুনিয়ার সমস্ত ওলামা একরাম, সমস্ত মুফতিয়ান একরাম ইত্তেফাক হয়েছে এই ভ্যাকসিনটা এমন একটি ভ্যাকসিন যেটা নাকি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জীবন রক্ষার জন্য আল্লাহ পাক আসবাব বানিয়েছেন। দেখুন, জীবন মরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, নো ডাউট, কিন্তু এই দুনিয়া হলো দারুল আসবাব, আসবাব দিয়ে দুনিয়া হলে চলে। আল্লাহ পাক রিজিক দাতা, এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুখে খাবার তুলে দিবেন, এর অর্থ হল আমাকে হাত পা দিয়েছেন, আমাকে শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, এগুলো দিয়ে আল্লাহর রিজিককে অনুসন্ধান করে নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন দিয়েছেন, আবার নির্দেশ দিয়েছেন ওয়ালা তুহলিকু আনফুসাকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা ইচ্ছে করে, অবজ্ঞা করে তোমাদের নিজের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্ত পৌঁছে দিও না, নিজের জীবনকে নিজে কিল করো না। আগুনে ঝাঁপ দিলে মানুষ, আগুনের ভিতর নিজেকে ঝাঁপ দিলে সে মারা যাবে, পাহাড়ের চূড়ার থেকে ঝাঁপ দিলে, লাফ দিলে মারা যাবে, সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে গেলে মারা যাবে, নিশ্চিত জানছে। আল্লাহ পাক বলতেছেন খবরদার, এই জীবনের মালিক কিন্তু তুমি নও, সুতরাং ইচ্ছে করে তোমার জীবনকে তুমি ধ্বংস করতে পারবে না। অনুরূপভাবে যে সমস্ত বিপদ আপাস আসছে, সেটা বাহ্যিক কোনো আক্রমণের মাধ্যমে আসুক, অসুখ বিসুখ মহামারীর আক্রমণের মাধ্যমে আসুক, সেগুলোর থেকে নিজের জীবনকে প্রোটেক্ট করা এটা হল ফরজ। সুতরাং অভিজ্ঞতার থেকে দেখা গেছে এই ধরনের মহামারীর পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন এটা হলো আমার নিজের জীবনকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসবাব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং এই আসবাব গ্রহণ করার এটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে আবশ্যকীয়, এটা হলো জরুরি। শুধুমাত্র তাওয়াক্কুল ওই জিনিসের নাম নয় যে আমি খাবো না, পরবো না, অসুখ হলো আমি ডাক্তারের কাছে যাব না, আমি ওষুধ সেবন করব না, এটার নাম তাওয়াক্কুল না, এটার নাম হলো ভণ্ডামি। বরং হলো ঔষধ পান করা, ঔষধ নেওয়া, এটা হলো সুন্নাত, এটা নবীগণের সুন্নাত, আম্বিয়াগণের সুন্নাত এবং আল্লাহওয়ালাদের হলো পক্ষ থেকে এটা আমল এভাবেই চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবন রক্ষা করার জন্য যে সমস্ত মাধ্যম আসবাব বানিয়েছেন সেগুলো গ্রহণ করা, এটির নামই হলো তাওয়াক্কুল। উটকে বেঁধে এরপরে শক্ত করে বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে। আমি উটকে বাঁধলামই না আর তাওয়াক্কুল করলাম, এটার নাম তাওয়াক্কুল না। দেশে চোর ডাকাতের বড় উপদ্রব, ঘরের দরজা বন্ধ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুমান লাগবে, এর নাম তাওয়াক্কুল। চোরের উপদ্রব চারিদিকে, আমি আল্লাহ আমাকে হেফাজত করবেন, ফাল্লাহু খাইরুন হাফিজা অহু আরহামুর রাহিম, আল্লাহ তো নিজেই বলেছেন আল্লাহ উত্তম হেফাজতকারী, আমি দরজা খুলে শুয়ে রইলাম, এটা হলো তাওয়াক্কুল না, এটা তাওয়াক্কুলের পরিপন্থী কাজ। সেই জন্য ভ্যাকসিন নেওয়া এটা তাওয়াক্কুলের পরিপন্থী কোনো কাজ নয়, এটা হলো শরীয়ত সম্মত। তমাম দুনিয়ার ওলামায়ে কেরামরা ঐক্যমত হয়েছেন এই বর্তমানের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি মানুষের জন্য হলো ভ্যাকসিন নেওয়াটা এটা হলো শরীয়তসম্মত। গত সপ্তাহে এক বোন প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নের জবাব বহুবার দিয়েছি, আমাদের ওয়েবসাইটগুলোতে আছে, টক্স অব দিনের এই ওয়েবসাইটে সেখানে আমার সমস্ত বয়ানগুলো রেকর্ড করা আছে, সেখানেও আছে। এরপরেও এই বোন প্রশ্ন করেছেন টেক্সাস থেকে সুদূর দূরবর্তী জায়গার থেকে, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে এ কথা বলছি। সেটি হলো নামাজের পরে সম্মিলিত দোয়া করা, এটা শরীয়ত সম্মত কিনা। প্রথম কথা হল হাইয়াতে ইজতিমা আইয়া, অর্থাৎ হল সম্মিলিতভাবে জরুরি মনে করে, নামাজের পাঠ মনে করে দোয়াকে, যদি নামাজের পরে একসাথে দোয়া করে এটা শরীয়ত সম্মত নয়, এটি হল বেদাত। অর্থাৎ যদি নামাজের পরে সবাই মিলে যদি ইমাম সাহেব সহ যদি দোয়া না করে, তাহলে তারা মনে করে নামাজটাই পূর্ণ হয়নি, নামাজের পাঠ বানিয়ে নিয়েছে। আবার কোনো ইমাম কোনো কোনো জায়গায় এমন আছে, দোয়া যদি না করে তাহলে দেখবেন পরের দিনে ইমামকে বাদ দিয়ে দেয়, তাহলে এরাও এই দোয়াকে নামাজের পাঠ বানিয়ে নিয়েছে। নবী আলাইহি সালাতু ওয়াসালাম এই ধরনের দোয়া কখনো একবারও করেননি, সম্মিলিত এভাবে ম্যান্ডেটরি মনে করে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই যদি দোয়া করেন, নবী আলাইহি সালাতু ওয়াসালাম নিজেও করেছেন ইন্ডিভিজুয়ালি দোয়া। আর আরেকটি হাদিস আছে, নবী আলাইহি সালাতু ওয়াসালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন সময় দোয়া করার জন্য বেশি উত্তম সময়, দোয়া বেশি কবুল হয়, তখন হুজুর দুটি সময় বলেছিলেন, জাউফুল লাইলিল আখির, অর্থাৎ হল রাতের মধ্যরাতের পরে শেষ অংশে, অর্থাৎ শেষ রাতে দোয়া করা, এটি হল কবুল হওয়ার বেশি নিকটবর্তী। আরেকটি হল বাদা সলাওয়াতিল মাকতুবা, অর্থাৎ হল পাঁচ অক্ত ফরজ নামাজ, মাকতুবা অর্থাৎ হল ফরজ নামাজকে মাকতুবা বলা হয়। আর সলাওয়াতুল মাকতুবা যেখানে দেখবেন মনে করবেন যে এটা ফরজ নামাজ বোঝানো হয়েছে, এই ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। যদি কেউ এটাকে ফরজ বানিয়ে নেয়, নামাজের অংশ বানিয়ে নেয় এবং এভরিডে করতে হবে, ম্যান্ডেটরি করে নেয়, তাহলে এটা শরীয়তসম্মত হবে না। আর এই দ্বিতীয় হাদিসের দৃষ্টিকোণ থেকে ইমাম সাহেব হাত উঠালো, ইমাম সাহেব দোয়া করছেন, মুসল্লিরা সাথে সাথে হাত উঠিয়েছে, এটাকে শরীয়তসম্মত বলা যায়, এটা জরুরি মনে করে করছেন না, নামাজের পাঠ মনে করে করছে না, বরং হল এই দ্বিতীয় হাদিসের ভিত্তিতে যদি কেউ করে এটাকেও শরীয়তের বাইরে এ কথাও বলা যাবে না। সেই জন্য দেখবেন আমরা যেন এই এই দোয়া নিয়ে, আমিন নিয়ে, এগুলো নিয়ে যেন আমরা মারামারি না করি। অনেকে এতটাই বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ করে থাকেন যে যিনি দোয়া করেন না তিনি বলেন যেই মসজিদে নামাজের পরে দোয়া হয় বলে যে না 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 ওটা হলো বেদাতিদের মসজিদ, ওখানে যাওয়া যাবে না। উনি যে কত বড় সুন্নতের কন্ট্রাক্টর, নিজের জীবনের বডিটার মধ্যেই কিন্তু কোনো সুন্নত নাই, দেখবেন যে সে মর্গেজের বাড়িতে ঘুমাচ্ছে, হারাম ইনকাম করছে, সেদিক দিয়ে কোনো তাল নাই, পর্দা মোতাবেক চলছে না, গাইরে মাহরুম পুরুষদের সাথে নারীদের সাথে অবাধভাবে মেলামেশা করছে, এগুলোর কোনো খোঁজ খবর নাই, কিন্তু দেখবেন যে বিদাত বলতে হলো বড় পটু আজকে আমাদের সমাজেই হয়ে গেছে। দেখুন এ ধরনের কোনো ধরনের বাড়াবাড়ির আশ্রয় যেন আমরা না করি, বর্তমান সময় বাড়াবাড়ির সময় না, ইসলাম বাড়াবাড়ির জিনিস নয়, বরং হলো আমি কি প্রয়োজন আছে, আমি যখন কোনো মসজিদে যাই যদি দেখি, আমি জিজ্ঞেস করি আপনারা এখানে কি দোয়া করেন, যদি বলে যে হ্যাঁ করি আমি তাদেরকে বাধা দেই না, যদি বলে দেখি যে সেখানে দোয়া করে না সেখানেও বাধা দেই না, আমার কি প্রয়োজন আছে। এই বর্তমানের মতো এই মুসলমানদের যখন অস্তিত্বের প্রশ্ন, সেখানে এই দোয়া নিয়ে আর আমিন নিয়ে মারামারির সময় আছে, ঘরে আগুন লেগে গেছে, এখন সুতরাং আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত জিনিস নিয়ে যেন বাড়াবাড়ির আশ্রয় আমরা না করি। আরেকটি প্রশ্ন করেছেন, বড় চমৎকার প্রশ্ন, টরেন্টো থেকে এক বোন করেছেন, রিয়েল এস্টেট বিজনেস হালাল কিনা? পার্টলি হালাল, পার্টলি হারাম, অ্যান্সার হলো এটি। যদি আপনি শুধুমাত্র মর্গেজের সঙ্গে যদি ইনভলভ না হন, হেল্প না করেন, বরং আপনি বাড়ি বিক্রি করে দিচ্ছেন, আপনি বাড়ি কিনে নিচ্ছেন, কিনে দিচ্ছেন, সেখান থেকে গভর্নমেন্টের স্বীকৃতি অনুযায়ী যে পার্সেন্টেজ প্রফিট আছে, এটা 100% হলো হালাল, এটা হলো তার বিজনেস, তিনি শ্রমের মূল্য গ্রহণ করছেন, এতটুকু হালাল। এর সাথে সাথে আপনি যে মর্গেজও করে দিচ্ছেন, সুদের সহযোগিতা করছেন, সুদের উপরে হলো তাকে উদ্বুদ্ধ করছেন, এই অংশটুকু হলো হারাম। ওই অংশটুকু বাদ দিয়ে যদি কেউ শুধুমাত্র বেচা কেনার মধ্যেই নিজের বিজনেসকে সীমিত রাখতে পারেন, এটা হলো 100% হলো হালাল হবে। আর মনে রাখবেন, নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন, সুদদাতা, গ্রহিতা, অল কাতিবু, যে অঙ্ক করে দিবে, হিসাব করে দিবে, অশাহিদু আলাই, যে সাক্ষী থাকবে, হুম সাওয়াউন, প্রত্যেকেই গুনার মধ্যে হলো সমান। আরেকটি প্রশ্ন এসেছে, এটিও এক বোন করেছেন, আমার বেবির বয়স হলো 18 মাস, আমি যখন নামাজ পড়ি ও জায় নামাজে এসে বসে শুয়ে থাকে, আমি সিজদা দেওয়ার সময় ওকে একটু সরিয়ে দেই, এতে নামাজের কোনো ক্ষতি হয় কি না? সুন্দর প্রশ্ন, অ্যান্সার হলো এই, নামাজের কোনো ধরনের ক্ষতি হবে না। নবী আলাইহিসসালামের এক নাতনি ছিল, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, যার ইতিহাস কয়েকদিন আগে আপনাদেরকে শুনিয়েছি, সময়ের স্বল্পতার জন্য ইতিহাসের দিকে আর যাচ্ছি না। রসুলের নাতনি, নবী আলাইহিসসালাম সেই নাতনিকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে নামাজে ইমামতি করেছেন, যখন রুকুতে যাবেন, সেজদায় যাবেন, পাশে সেখানে বসিয়ে রেখেছেন, এরপরে আবার যখন দাঁড়িয়ে গেছেন, নাতনিকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে গিয়ে ইমামতি করেছেন, পুরা নামাজ এভাবে শেষ করেছেন। নবী আলাইহিসসালাম এর দ্বারা মা বোনদের জন্য একটি মাসআলাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য নবী আলাইহিসসালাম এই আমলটি করে দেখিয়েছেন, নইলে তো এটা নিয়ে আবার মারামারি শুরু হয়ে যাবে, কাদা ছোটাছুটি শুরু হয়ে যাবে। সেই জন্য হুজুর আমল করে দেখিয়ে দিলেন। যে বহুত বাচ্চারা এমন আছে যারা নাকি মায়ের কোল থেকেই নামে না, অন্য কাউকে কারো কোলে দেওয়ারও সে ধরনের মানুষ পাওয়া যায় না, বিশেষ করে নর্থ আমেরিকা, ইউরোপে, অস্ট্রেলিয়াতে, উন্নত বিশ্বে তো এ ধরনের মানুষ পাওয়া তো আসলে কঠিন হয়ে যায়। তাহলে কি মা জননী নামাজ পড়বেন না? আল্লাহর রসুল দেখা দিলেন, তাকে কোলে নিয়েই নামাজ পড়বেন। ছোট্ট বাচ্চা এসে যদি আপনার সেজদার জায়গায় বসেন, সেখানে শুয়ে থাকে, বসে থাকে, আপনি তাকে একটু আস্তে করে, সে যেন কষ্ট না পায়, তার যেন কোনো ধরনের ক্ষতি না হয়, একটু সরিয়ে দিয়ে আপনি ভালোভাবে সেজদা করলে নামাজের কোনো ক্ষতি হবে না। নবী আলাইহিসসালাম যখন নামাজে সেজদায় গেছেন, হাসান হুসাইন দুই ভাই এসে হুজুরকে ঘোড়া বানিয়েছেন, ঘোড়া বানা দুই ভাই কান্ধের উপর বসে পড়েছেন, যতক্ষণ পর্যন্ত কাঁধের উপর বসে থেকেছেন, নবী আলাইহিসসালাম মাথা উঠাননি, এ বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, খুশি করার জন্য। সুতরাং এই অবস্থায় নামাজ পড়লে কোনো ক্ষতি নাই, বরং হলো এই বাচ্চাটা আপনার বাচ্চাদের মেমোরিতে শক্তি এতটাই স্ট্রং, আনবিলিভেবল, আমরা বিলিভ করতে পারবো না এদের ক্যামেরা কতটুকু পাওয়ারফুল। এই যে বাচ্চাটা মাকে এভাবে রুকু সেজদা করতে দেখছে, এটাই হলো তার মানসপটে, তার ক্যামেরার ভিতরে এই পিকচারটা অঙ্কিত হয়ে থাকবে, এটাই তাকে ইমানদার পর্যন্ত বানিয়ে দেবে। আরেকটি কোশ্চিন করেছেন, নামাজের পর যখন দোয়া ও কোরআন পড়ি, তখন ও আমার মাথার কাপড় সরিয়ে দেয়, এতে কি কোনো ক্ষতি হবে? দেখুন, নামাজের ভিতরে যদি নামাজের ভিতর সতর হলো একটি ফরজ, পুরুষের জন্য সতর হলো নাভি ইনক্লুডিং নাভির থেকে ইনক্লুডিং হাঁটু এতটুকু হলো ফরজ। কেউ যদি একটি তাওয়াল দিয়ে, তার কাছে আর কোনো কাপড় নেই, এতটুকু শুধু একটি তাওয়াল আছে, একটা লুঙ্গি আছে, একটা গামছা আছে, পুরুষ এতটুকু যদি ঢাকতে পারেন তাহলে তার ফরজ আদায় হয়ে গেছে। তবে এমন না যে আমার ঘরে সুন্দর কাপড় আছে এরপরেও আমি একটা তাওয়াল পরে শুধু নামাজ পড়লাম, এটা হলো এহানত করা হলো নামাজকে, এটা গুরুত্বহীন করা হলো। যদি না থাকে তখন হলো শুধু এতটুকু। আর মহিলাদের জন্য সমস্ত শরীর ঢেকে রাখা হলো ফরজ, এক্সেপ্ট হলো মুখমণ্ডল, হাতের কবজির থেকে আঙ্গুল পর্যন্ত, পায়ের টাকনুত থেকে নিচের পর্যন্ত, এটা ঢাকতে হবে না নারীদের জন্য। এই অবস্থায় যদি বাচ্চা এসে মাথার কাপড়টা টান দিয়ে, শাড়ি পরে নামাজ পড়ছেন, ওড়না পরে নামাজ পড়ছেন, টান দিয়ে ফেলে দিল, নামাজের ভিতরে যদি হয় সাথে সাথে নামাজের ভিতরে আপনাকে এটাকে কভার করে নিতে হবে। এই কভার করে নিলে আপনার নামাজ ভাঙবে না, নামাজ ভাঙতে হবে না, কভার করতে হবে। আর নামাজ যখন পড়া হয়ে গিয়েছে তখন কোরআন তেলাওয়াতের আদব হল নারীদের জন্য সুন্দর করে ওযু করে ঢেকে ঢুকে মাথায় কাপড় দিয়ে কোরআন তেলাওয়াত করা, এটা হলো কোরআনের এটিকেট, এটা হলো আদব। যদি তিনি মাথা খুলে, ঘরে কেউ নাই, স্বামী আছে শুধু, বাবা আছে, ভাইরা আছে, মাথা খোলা কোরআন শরীফ যদি তেলাওয়াত করেন, তসবি তাহলিল যদি পাঠ করেন, দোয়া যদি করেন, এর দ্বারা কোনো ক্ষতি নেই। তবে উত্তম হলো মাথাকে ঢেকে নেওয়া। সুতরাং এই ছোট বাচ্চা এসে আপনার কোরআন তেলাওয়াতের অবস্থায় আপনার ওড়নাটা টান দিয়ে ফেলে দিয়েছে, এর দ্বারা কোনো ক্ষতি হবে না, ছোট বাচ্চা তো অবুজ। সুবহানাল্লাহ। অজু, আরেকটি কোশ্চিন প্রশ্ন এসেছে, অজু অবস্থায় বাচ্চার ডাইপার পরিবর্তন করা যাবে কিনা? সুন্দর কোশ্চিন। অজু অবস্থায় আপনি বাথরুম ক্লিন করতে পারবেন, অজু অবস্থায় বাচ্চার ডাইপারও ক্লিন করা যাবে, বাচ্চাকে পরিষ্কার করে দেওয়া যাবে। তবে তার যে সমস্ত পেশাব পায়খানা শরীরে লেগে গিয়েছে এগুলো যেন আমার শরীরে না লেগে যায়, এই জন্য সতর্ক থাকা। যদি শরীরে লেগে যায় তাহলে সেই অঙ্গটা ধুয়ে তারপরে হলো আমাকে নামাজ পড়তে হবে, নইলে আপনি অজু করেছেন, নামাজের জন্য রেডি হয়েছেন, বাচ্চা পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, ডাইপার ভরে গেছে, আপনি দৌড় দিয়ে গেলেন, ডাইপারটা চেঞ্জ করে দিলেন, এমনভাবে একটু সতর্কতার সাথে চেঞ্জ করে দিলেন যে আপনার শরীরে কোনো ধরনের নাপাক লাগলো না, এরপরে আপনি হাতটা ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে যে আপনি পূর্বের অজুতেই আপনি নামাজ পড়ে ফেলবেন, নতুন করে অজু করার কোনো প্রয়োজন নেই। অনুরূপভাবে কেউ অজু করার পরে বাথরুমটা ক্লিন করল, যেখানে কোনো পেশাবের সিটা ফোটা এগুলো ছিল, এগুলো ক্লিন করে তিনি চলে এলেন, চলে আসার দ্বারা ওনার আর নতুন করে অজু করা লাগবে না। শুধু সতর্ক থাকতে হবে যে শরীরে যেন এই নাপাকিটা না লাগে। ক্যালিফোর্নিয়ার থেকে আমাদের সেই বড় বোন, তিনি প্রশ্ন করেছেন, অনেক সময় হাঁটতে হাঁটতে তসবি পড়ি, শুনি তসবি নাকি তসবি হাঁটতে হাঁটতে তসবি পড়ি শুনি তসবি নাকি ঠিক নয়। অর্থাৎ হলো বোন বুঝাতে চেয়েছেন, অনেক সময় হাঁটতে হাঁটতে তিনি জিকির করেন, আসলে জিকির করেন, জিকির গোলা স্মরণ রাখার জন্য তসবি ব্যবহার করেন, হাতের আঙ্গুলের গণনার পরিবর্তে তসবি ব্যবহার করেন। এই তসবি ব্যবহারের সাথে, তসবির সাথে জিকির করা, যেমন ফরজ নামাজের পরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন, সুন্নাত আমলগুলো শিখিয়েছেন, সুরত আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, এই দোয়াটি পড়া, সুরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করা, আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করা, সুরাতুল ইখলাস তিনবার পড়া, সুরাতুল ফালাক তিনবার, সুরাতুন নাস তিনবার, এগুলো হলো সুন্নত আমল। এরপরে হলো সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এগুলো হলো সুন্নত আমল। কোথাও কোথাও 100 বার পড়ার আমল আছে বিভিন্ন ফাদায়েলের হাদিসগুলোতে, যেগুলো প্রমাণিত হয়েছে। এখন এগুলো পড়তে গেলে অবশ্যই উত্তম, যদি আপনি হাতে গণনা করতে পারেন উত্তম। অনেকের পক্ষে, বিশেষ করে যারা নাকি বার্ধক্যে পৌঁছে গেছেন, হাতে গণনা করে পড়া তাদের পক্ষে সম্ভব হয় না, তারা ভুলে যান। সেই জন্য বিকল্প অবস্থায় তসবির আমল, তসবি দিয়ে পাঠ করলেন, তসবি দিয়ে গণনা করে তারপরে আপনি পাঠ করলেন, এটা শরীয়তে ওভার 100% হল বৈধ এবং জায়েজ। হযরত সবচাইতে বড় সাহাবি হাদিস বিশারদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যিকরুল্লাহ করতেন, তসবি তাহলিল করতেন, তখন হল এই তসবির দানা তিনি নিজে ব্যবহার করেছেন। এই হাদিসটি আপনারা পাবেন রিয়াজুস সালেহীনেও, এই হাদিসটি আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তসবি পাঠ, তসবির দানা ব্যবহার করতেন। যারা বলেন যে তসবি পাঠ করা ঠিক নয়, তারা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় মুহাদ্দিস, নাকি তারা বড় মুফতি হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর থেকে? আমলে সাহাবী এটা হলো উম্মতের জন্য হলো, এটা হলো গ্রহণযোগ্য। কারণ এটি যদি বৈধ না হতো তাহলে হযরত আবু হুরায়রা এই আমল করতেন না। সুতরাং শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে নিয়ে সমকালীন জামানা পর্যন্ত সমস্ত যুগে সর্ব অবস্থায় উম্মতে মুহাম্মাদির মাঝে তসবিহ হাতে নিয়ে তসবি তাহলিল করা, জিকির আসকার করার এটার আমল চলে আসছে। এই ইদানিং কালনে এসে কিছু অতি মহাজ্ঞানী, আবার মেহগুনে বুঝবেন না, মহাজ্ঞানী, তারা বলতেছেন যে এটা নাকি নাকি বেদাত। এ কথাটা মোটেও সত্য না, মোটেও সহি না। এটা উম্মতের ভিতর আমল চলে আসছে একদম সাহাবিদের জামানার থেকে ঠিল দিস জামানা। সুতরাং একজন বৃদ্ধ মানুষ, তিনি কিভাবে তসবিগুলো মনে রাখবেন? উনি তো 10 পর্যন্ত গণনায় মনে রাখতে পারেন না। তসবি তার হাতে দিয়ে দিলে তিনি সুন্দর করে গণনা করে 33 বার সুবহানাল্লাহ পড়তে পারেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন। তাহলে মাসনুন দোয়াগুলা ওনার জন্য সহজ হলো। ভাইরা বলেন তো, এই যে আমরা যে সুন্দর সুন্দর জায়নামাজ পড়ে, জায়নামাজে নামাজ পড়ি, নবী আলাইহিস সালাম জীবনে কোনোদিন এরকম জায়নামাজের উপর নামাজ পড়েছেন? খেজুরের চাটায়ের উপর নামাজ পড়েছেন, তাহলে আপনি জায়নামাজ নিতেছেন আপনি, এটা বেদাত হচ্ছে না? রসুল মক্কা থেকে মদিনা, মদিনার থেকে মক্কাতে হজ করতে গিয়েছেন উটের পিঠে, আপনি কেন বাসে চড়ে যাচ্ছেন? এটা বেদাত হয় না? আপনি তো উঠে যাওয়ার কথা। দেখুন, অসামঞ্জস্য কথা যেন আমরা না বলি, অসামঞ্জস্য কথা যেন আমরা বিশ্বাসও না করি। ইসলাম এরকম ধর্ম না যে যেটা নাকি বিবেক বিবেক বিবর্জিত, এটা হলো রিয়ালিটির সাথে কোনো সম্পর্ক নাই। ইসলাম এ ধরনের ধর্ম না, ইসলাম হলো বাস্তবতার ধর্ম। তবে হ্যাঁ, এ কথা মনে রাখবেন, যারা নাকি তসবি তাহলিল আঙ্গুলে হিসাব করে আপনি রাখতে পারবেন, আপনারা আঙ্গুলে গণনা করে পড়া, এটা হলো উত্তম। এই মাসালাটি উত্তম আর অনুত্তমের, এখানে বেদাত আর সুন্নতের মাসালা না। আপনার, আপনি ইয়ং মানুষ, গণনা করে রাখতে পারছেন, আপনি হাতেই পড়বেন, কারণ এটি হলো সাক্ষী দিবে কিয়ামতের দিন। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে সালাম ফিরানোর পূর্বে মা বাবার জন্য যে দোয়া, এই দোয়া হঠাৎ ভুলে গেলে পরে 2 রাকাত নফল পড়তে হয়, পড়া লাগে বুঝি? এই মাসালাটা অর্থাৎ হলে তিনি বুঝাতে চেয়েছেন যে নামাজের সালাম ফিরানোর পূর্বে মা বাবার জন্য দোয়া। দেখুন, সালাম ফিরানোর পূর্বে যে দোয়াগুলো পড়া হয়, শুধু তাহিয়াত আত্তাহিয়াত, এটি হলো ওয়াজিব। আর দরুদ শরীফ এটি হল সুন্নাত, অন্যান্য দোয়া পড়া এটি হল সুন্নাত। সুতরাং সুন্নাত যদি কেউ ইচ্ছে করেও ছেড়ে দেয় সওয়াব কম হবে, কিন্তু নামাজ আর দ্বিতীয়বার রিপিট করতে হবে না, নামাজ হয়ে যাবে। সুতরাং নামাজের শেষে, আসলে নামাজের শেষে পিতা মাতার জন্য ওরকম দোয়া নাই, ফরজ নামাজে তো নাই, অন্যান্য নামাজে আপনি করতে পারেন সেটি শর্তে সাপেক্ষে। সুতরাং যদি সেই দোয়া পড়তে না পারেন তারপরে যে দুই রাকাত আবার পড়তে হবে এমন কিছু না। হ্যাঁ, কেউ যদি আত্মাহিয়াত ছেড়ে দেয় ইচ্ছা করে, তখন হলো তাকে নামাজ রিপিট করা লাগবে। আত্মাহিয়াত পড়া, তাহিয়াত পড়া, এটা হলো ওয়াজিব, ইচ্ছে করে ওয়াজিব ছেড়ে দেওয়া যাবে না। যদি তাহিয়াত যদি কেউ ভুলবশত ছেড়ে যায়, সো সেজদা করবে, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি গতকাল বলেছিলেন সব নামাজের পর দুই রাকাত নফল পড়তে। হ্যাঁ, দুই রাকাত নফল পড়তে, তাহলে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, এগুলো কি নফল? নফলের নিয়াতে আমরা করব? হ্যাঁ, দেখুন, এগুলো সব নামাজ সুন্নাত অথবা নফল, যে কোনো একটি নিয়াত করলেই হবে। সেই জন্য ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম ফরজ ব্যতিরিকে যত নামাজ আছে সব নামাজগুলোকে বাবুন নওয়াফেল। নফল শব্দের অর্থ হল কি? অ্যাডিশনাল, অতিরিক্ত, এটা কম্পালসারি না। ফাইভ ডেলি সালাদ যেমন কম্পালসারি, নফল সালাদগুলো এটা কম্পালসারি নয়। সুতরাং আপনি যদি সেই নামাজগুলোকে নফলের নিয়াত, শুধু ইন জেনারেল আপনি নফলের নিয়াত করলেন, আমি দু রাকাত নফল পড়ছি, এতটুকুই হলো যথেষ্ট হবে, এর জন্য স্পেসিফিকভাবে আর কোনো অন্য কোনো নিয়াত করতে হবে না। আরও অনেকগুলো কোশ্চিন রয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের সময় ঘড়ির কাঁটা এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে আমাদের হাতে মাত্র নামাজের আছে আর 7 মিনিট আছে নামাজের। সুতরাং আজকে আরেকটি বড় কোশ্চিন আসছে, সেটির জবাব দিতে 7-8 মিনিট লেগে যাবে। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা করব। প্রত্যেকের কোশ্চিনগুলোকে ইনশাআল্লাহ সম্মান দেখানো হবে, আপনারা মনঃক্ষুণ্ণ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করেন। দেখুন, আজকে 1 এপ্রিল, আজকে মুসলিম জাতির জন্য এক বড় হৃদয় বিদায়ক ঘটনা। 711-তে তারেক বিন জিয়াদের মাধ্যমে স্পেনে মুসলমানদের বিজয় হয়েছিল। প্রায় 1500 বৎসর দাপটের সাথে মুসলমানরা স্পেন শাসন করেছিল। স্পেন শাসন করার পরে শেষের দিক দিয়ে গিয়ে মুসলমানদের যা হবার তাই হয়েছিল। তখনকার যুগের যে সমস্ত রাজা বাদশারা মুসলিম শাসকরা ছিলেন, তারা দুনিয়ায় ভোগ বিলাসে, লাকজারি লাইফে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল, দিন ধর্ম থেকে তারা সম্পূর্ণ বিচ্যুত হয়ে গিয়েছিল। যেমন আজকে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা হয়েছে, জনগণও হয়েছে, শুধু রাষ্ট্রপ্রধানদের দল দোষ দিয়ে লাভ নেই। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাত থেকে সেই 800 বৎসরের ঐতিহ্যবাহী রাজত্বকে আল্লাহ পাক অন্যের হাতে তখন তুলে দিয়েছিলেন, মুসলমানদেরকে পানিশ দিয়ে। সেখানে রাজা ফান্ডেনাসো ইসাবেলার সাথে মিলে যে এক হত্যাকাণ্ড ঘটিয়েছিল, মুসলমানদেরকে কর্ডোবার জামে মসজিদে ঢুকতে বলা হয়েছিল, আর কিছু মুসলমানদেরকে নৌকায় চড়তে বলা হয়েছিল যে তোমরা নৌকায় উঠলে তোমাদেরকে মরক্কো পাঠা দেওয়া হবে। স্পেনে স্প্যানিশ ভাষাতে, বিশেষ করে স্পেনে মরক্কানদেরকে বলা হয় হলো মরো। মরো হলো একটা বড় গালি তাদের দেশে। আমরা যেমন চোর ডাকাত বলে গালি দেই, স্প্যানিশরা হলো মুসলমানদেরকে মরো বলে গালি দেয়, কারণ তারা মরক্কো থেকে এসে তাদের শাসন করেছে। তারেক বিন জিয়াদ মরক্কো থেকে এসেছিলেন, তো কিছু মানুষকে ধোকা দিয়েছিল, তোমরা যদি কর্ডোবার জামে মসজিদের সামনেই হলো একটা নদী আছে, এখন নদীর উপর বেশ কয়েকটা ব্রিজ, যে এই নদী খরস্রোত নদীতে তোমরা যদি নৌকাতে ওঠো তোমাদেরকে মরক্কো পাঠিয়ে দেওয়া হবে। আর কিছু মানুষকে ঘোষণা করা হয়েছিল, তোমরা যদি মসজিদে যদি প্রবেশ করো তাহলে তোমরা নিরাপদ। মসজিদে যারা প্রবেশ করেছিল তাদেরকে মসজিদের দরজা বন্ধ করে দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে তাদের আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, আর যারা নৌকায় উঠেছিল নৌকার পাটাতনগুলো সব খুলে দিয়ে তাদেরকে সেই খরস্রোত নদীকে ডুবিয়ে মারা হয়েছিল। এই 5 লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, সেটা হলো এপ্রিলের প্রথম তারিখ ছিল, এটা হলো এপ্রিল ফুল, অর্থাৎ হলো মুসলমানদেরকে বোকা বানিয়েছিল। সেই আজকে সেই এপ্রিল ফুলের দিন, আজকে মুসলমানের কিছু আত্মভোলা জাতি মুসলমানরা যারা নিজের ইতিহাস সংরক্ষণ করতে পারে নাই, ইতিহাস জানে না, গৌরব উজ্জ্বল ইতিহাস যেমন জানে না, বেদনাদায়ক অধ্যায়টাও তারা জানে না। আর যে জাতি ইতিহাস জানে না তারা দুনিয়ায় মাথা চাড়া দিয়ে কখনোই উঠতে পারে না। সেই জন্য আজকে খ্রিস্ট জগৎ বিশেষ করে তারা হলো এপ্রিল ফুলকে ফানি ডে হিসাবে তারা হলো একজন আরেকজনকে ঠকায়, তারা ফান করে। মুসলমানরাও এটাতে জড়িত হয়ে গেছে, আমার বাবাকে হত্যা করলো, আমার ভাইকে আমার বোনকে হত্যা করলো, আর সেটা নিয়ে ফান করা হচ্ছে, আর আমিও সেই ফান যে জড়িত হয়ে গেছি। কতটুকু আত্মভোলা আত্মভোলা বিস্তৃত ইতিহাস বিস্তৃত জাতি হলো আমরা মুসলমান। সে আজকে সেই হৃদয় বিদায়ক ঘটনার দিন। সেই জন্য আমার ইচ্ছে ছিল আজকে আপনাদের স্পেনের ইতিহাসটা শোনানোর জন্য, কারণ আমার তো আলহামদুলিল্লাহ কর্ডোবার জামে মসজিদে 3 বার যাওয়া হয়েছে। সেই পাটাতনগুলা এখনো পর্যন্ত নম্বর দিয়ে দিয়ে মসজিদের বারান্দায় ঝুলিয়ে রাখা হয়েছে। আন্দালুস ইউনিভার্সিটি এই মসজিদের একদম রাস্তার ওই পাশে 10-12 ফুট চওড়া একটা রাস্তা আছে, রাস্তার পূর্ব পাশে মসজিদ, আন্দালুস ইউনিভার্সিটি হলো তার পশ্চিম পাশে। সুবহানাল্লাহ, কি হৃদয় বিদায়ক ইতিহাস, সেটি দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলমানদেরকে আবার হারানো ঐতিহ্যে ফিরে আসার তৌফিক দান করেন। আগে টুরিস্টদের এই মসজিদে 2-1 রাকাত নামাজ পড়তে দিত, কিন্তু এখন টুরিস্টদের কেউ নামাজ পড়তে দেয় না। সাদ্দাম হুসাইন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এই কারণে, এই আমলের কারণে আমি তার জন্য দোয়া করি। একবার স্পেন ভিজিটে গিয়েছিলেন, সাথে একজন ভালো কারি নিয়ে গেছিলেন। কর্ডোবার জামে মসজিদে তিনি ভিজিট করতে আসছিলেন, রাষ্ট্রপ্রধান তার সাথে ছিল স্পেনের। মসজিদে ঢুকেই কারিকে বলছে, তোমার গলায় যত শক্তি আছে সব শক্তি দিয়ে তুমি আজান দাও। তিনি আজান দেওয়াইছিলেন সেখানে, নামাজ যদিও নাকি পড়েছেন কিনা জানা যায় না, তবে আজান দেওয়াইছিলেন। আল্লাহ যেন সেখানে আবার আজান নির্ধ্বনি প্রতিধ্বনিত করে দেন, আল্লাহ পাক সে তৌফিক দান করুন। ভাই আব্দুল আহাদ, তার শাশুড়ি করোনায় আক্রান্ত হয়ে এখন লাইফ সাপোর্টে আছেন, তার জন্য দোয়া করি। আমাদের আতাউল গনি নামে এক ভাই বাংলাদেশে অসুস্থ আছেন। আমার ভাগ্নি ওজমা, তার 2 বোন অর্থাৎ হলো লন্ডনে, ইংল্যান্ডে আছেন, একজনের ব্রেস্ট ক্যান্সার হয়েছে। আর নিউ ইয়র্কে একজন আছেন, তার স্টোনে এবং লিভারে প্রবলেম দেখা দিয়েছে, দোয়া চেয়েছেন। ইশরাত ইসলাম, তিনি অসুস্থ, তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আনতা সালামু ওয়া মিনকা সালামু ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারক রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إله العالمين তুমি আমাদের ইয়া আল্লাহ আজকের অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করো। ইলাহ আল আলামিন, শরীয়তের যে বিধানগুলো আলোচনা করা হয়েছে যদি কোনো বেদবী ভুল ত্রুটি হয়ে থাকে তুমি মেহরবানি করে মাফ করে দিও। ইলাহ আল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ সহি কথাগুলোর উপর বলনেওয়ালা শূন্যালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। আমাদের পিতামাতা যারা কবরবাসী হয়ে গিয়েছেন তাদের কবরে আদাব মাফ করে দিও। ইলাহ আল আলামিন, যারা অসুস্থ তাদেরকে সেহাতে কামেলা হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন, বিশেষ করে যাদের নাম নেওয়া হয়েছে যারা অসুস্থ আছেন তাদেরকে সেহাতে কামেলা হায়াতে তৈয়বা দান করো। দারুশ শেফা থেকে তুমি শেফা দিয়ে দিও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দিও। ও সাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।